দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেল এর দর্শকবৃন্দ আবারো আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নেওয়া হয়েছে, প্রতিবারের মতো আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনা শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ যার যত বেশি নিয়ত তার সওয়াবের তত বেশি বৃদ্ধি হবে, আমলনামায় সওয়াব বৃদ্ধি হতে থাকবে। যেমন আমরা যারা শুনছি বা মাদানী চ্যানেল দেখছি, নিয়ত করে নিতে পারি নিজেকে পরিবর্তন করার নিয়তে, আশেপাশের সবাইকে পরিবর্তনের নিয়তে, সওয়াব অর্জনের নিয়তে এই প্রোগ্রাম দেখব। প্রিয় ইসলামের আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় বলার পূর্বে ইনশাআল্লাহ আজ্জাবাজাল একটু কথা এটাই বলবো, মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একাকী বসবাস করতে পারে না। একজন মানুষকে বসবাস করার জন্য তার পরিবার দরকার, আর সমাজ গঠন করেই একজন পরিবার ওই সমাজের মধ্যে বসবাস করে। হ্যাঁ, এমনও ব্যক্তি আছে যে একাকিত্ব থাকতে পছন্দ করে এবং একাই থাকে, তারা এমন বিশেষ মানুষ হয়ে থাকে যারা শুধু আল্লাহ তার রসুল এর সান্নিধ্য পাওয়ার, আল্লাহ তার রসুলকে রাজি করার ব্যবস্থাপত্র তৈরি করে নিয়েছেন। তারা কারোর সাথে থাকতে পছন্দ করে না, তারা শুধু আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, প্রিয় রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য একা থাকতে পছন্দ করে। জি, আরেক প্রকার আছে যে একা থাকে, যার মানসিক সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে, এমন কোনো ব্যক্তি সমস্যায় বা অসুস্থর মধ্যে জর্জরিত হয়ে আছে, এমনও ব্যক্তি একা থাকতে পারেন। কিন্তু একজন সুস্থ সবল মানুষ, সাধারণ মানুষ কখনো একা থাকতে পারে না, তাকে পরিবার নিয়ে, সমাজ নিয়ে বসবাস করতে হয়। আর পরিবার এবং সমাজ নিয়ে বসবাস করতে গেলে কিছু নিয়ম রীতি, কিছু নিয়ম কানুন, কিছু সিস্টেম, কিছু এমন বিষয়াদি রয়েছে যা একজন ব্যক্তিকে মেনে চলতে হয়। তো সে ধারাবাহিকতায় ইনশাআল্লাহ পারিবারিক ও সামাজিক ব্যাধি এই প্রোগ্রামে আমরা এই পরিবার এবং সামাজিকতা কিভাবে বজায় রেখে বসবাস করা যায় এবং সমাজকে কিভাবে সুন্দর করে একটি ফুটিয়ে ইসলামিক চিন্তায় গড়ে তোলা যায় এবং পরিবারকে কিভাবে সুন্দরভাবে শান্তিময়ভাবে রেখে চলা যায়, সেই চিন্তা চেতনা নিয়ে এই অনুষ্ঠানটি। আসুন বিষয়টি শুরু করার পূর্বে একটি দোরস শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ব্যতীত শুরু করা হয়, সেই কাজের মধ্যে বরকত ও কল্যাণ শূন্য হয়ে থাকে। যে হ্যাঁ প্রিয় ইসলামী বেরা, আমরা অনেক ভালো ভালো কাজ করে থাকি, তো যেমন নিখায়ের মতো ভালো কাজ, কাউকে দান সৎকার করা, কখনো ফাতিহা খানি করা, ইসালে সব এর ব্যবস্থা করা, বা কোনো কিছু নিয়ে ভালো সামাজিকতায় কোনো বৈঠক হচ্ছে, সমাজের কোনো আলোচনা হচ্ছে, সমাজকে কিভাবে গঠন করতে হবে এ নিয়ে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, এমন সময় দোরস শরীফ পড়ে নেওয়া যাতে বরকত এবং কল্যাণপূর্ণ হয়। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি ভালো কাজের পূর্বে দোরস শরীফ পাঠ করা ইনশাআল্লাহ অভ্যাসে পরিণত করে নিব। আসুন একবার মহব্বত সহকারে দরুদ পাঠ করি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন পরিচিত মুবাল্লিক, যাদেরকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দেখতে থাকেন এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। আমার ডান পাশে জাবেদ ভাই রয়েছেন এবং বাম পাশে হাসান ভাই রয়েছেন, মাশাআল্লাহ আপনারা চিনেন, সবসময় দেখছেন। ইনশাআল্লাহ আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, তো ওই বিষয়টির সম্পর্কে আমরা তুলে ধরব যে বিষয়টি নেওয়া হয়েছে, মানবিক মূল্যবোধ। জি, মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ এটা কি, এটা বলতে কি বোঝায়? যেমন মানুষের মানবিক আচার আচরণ ব্যবহার এবং অনেক কর্মকাণ্ড, এগুলোকে নিয়ন্ত্রণিত করে ও তাকে পরিচালিত করতে হয়, পরিচালিত করেই চলার নামই হচ্ছে মানবিক মূল্যবোধ। অর্থাৎ একজন ব্যক্তি তার আচার আচরণ ব্যবহার কর্মকাণ্ড এমনভাবে নিয়ন্ত্রণে রেখে চলবে যেটা দ্বারা পারিবারিক এবং সামাজিকভাবে উপকৃত হবে। এবং কি মানবিক মূল্যবোধ হচ্ছে শৃঙ্খল ও ন্যায় সমাজ গঠনের প্রথম শর্ত। যে হ্যাঁ প্রিয় ইসলামীরা, মানবিক মূল্যবোধ এটা হচ্ছে একটি সমাজ গঠনের জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি প্রথম শর্ত। আপনার মধ্যে মানবিক মূল্যবোধ যদি নাই থাকে, আপনার কার্যক্রম যদি সুন্দর না হয়, ব্যবহার যদি ঠিক না থাকে, আপনার কর্মকাণ্ড যদি অসামাজিক হয়ে যায়, তাহলে কখনো একটা সমাজ গঠন করা সম্ভব হবে না। তো প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ ইসলাম খুব সুন্দর একটি ধর্ম, যে ধর্মকে আল্লাহ তাআলার হাবিব হাবিবুল আবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের মাধ্যমে আমরা যদি অনুসরণ করি, তাহলে দেখা যায় মানবিক মূল্যবোধ এমন একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেটি সকল ক্ষেত্রে আপনার প্রতিবেশীর সাথে ধর্ম ভর্ম নির্বিশেষে সবার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, কর্মকাণ্ড সুন্দর উপস্থাপন করা, এটা অনেক বড় নৈতিক মুসলমানের কর্তব্য। তো আসুন ইনশাআল্লাহ আজ্জাল আমরা এই মানবিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা শুনব জাবেদ ভাই এবং হাসান ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জাল। তাহলে আসুন আমরা আলোচনার গভীরের দিকে যাই এবং জাবেদ ভাইয়ের কাছে আমরা প্রথম যাব ইনশাআল্লাহ। জাবেদ ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। তো জাবেদ ভাই, মানবিক মূল্যবোধ নিয়ে আজকের বিষয়বস্তু, তো একটি পারিবারিক ও সামাজিক গঠনে মানবিক মূল্যবোধ কতটুকু ভূমিকা রাখে এবং এই মানবিক মূল্যবোধ কীভাবে একজন মুসলমান উপস্থাপন করবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় মানবিক মূল্যবোধ।
জি,
আসলে আপনি প্রথমে বলেছিলেন মিরাজ ভাই যে মানবিক মূল্যবোধের মধ্যে কিছু বিষয় আছে, সততা, সত্যবাদিতা, শিষ্টাচার, শালীনতা, সহনশীলতা, আত্মত্যাগ, দানশীলতা,
জি
এইসব বিষয় মিলে একটা মানবিক বোধ হয়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে প্রথমে আপনি বলেছিলেন যে মানুষ সামাজিক জীব, আসলে মানুষ দলবদ্ধ হয়ে থাকতে কী করে,
পছন্দ করে
ভালোবাসে, সেক্ষেত্রে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে। তো সমাজে যদি আমরা বাঁচতে যাই, আমাদের এই যে বিষয়গুলো রয়েছে,
জি,
যে একটু আগে বলছি যে সততা, সত্যবাদিতা, শালীনতা, হ্যাঁ, বিনয়তা, হ্যাঁ, দানশীলতা, যা রয়েছে সব কিছু আমাদেরকে এগুলো কী করতে হয়, মেনটেন করতে চলতে হয় সমাজের মধ্যে। সেক্ষেত্রে আমি প্রথমে সততার দিকে যাব। সততা এমন একটা গুণ, কিতাবের ভাষায় বলা হচ্ছে বান্দা যখন সত্য বলতে থাকে তখন তার জান্নাতের পথ সুগম হয়ে যায়,
সুবহানাল্লাহ,
আর বান্দা যখন মিথ্যা বলে তখন তার পথ জাহান্নাম কি হয়ে যায়, অবধারিত হয়ে যায়। তো সেক্ষেত্রে সততার দিকে যখন বান্দা সততার উপর অটল থাকে তখন ওই বান্দা, ওই ব্যক্তি সমাজের মধ্যে তার একটা কি, একটা ভালো পরিচিতি লাভ করে যে অমুক বান্দাটা, অমুক মানুষটা খুব ভালো, সে সত্য কথা বলে। তে সত্য বলার কারণে সে এমন এমন এক পর্যায়ে চলে যায় যে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে গ্রহণ করে।
সুবহানাল্লাহ,
মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে সমাজে দুইটাই রীতি প্রচলিত রয়েছে, অনেকে মিথ্যার আশ্রয় নেই, অনেকে সততার আশ্রয় নেই।
সততার আশ্রয়
যারা মিথ্যার আশ্রয় নেই তাদেরকে বলবো, আসলে মিথ্যা সকল গুনাহের সমষ্টি বলা হয়েছে, মিথ্যাকে মূল বলা হয়েছে, আর সত্যকে আল্লাহ তাআলা সিদ্দিক। আর মিথ্যাকে আল্লাহ তাআলা যে বেশি পরিমাণে মিথ্যা বলে সে আল্লাহ তাআলার কাছে এমনভাবে পরিচিত হয়, কাজ্জাব হিসেবে পরিচিত হয়, অর্থাৎ মিথ্যুক মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়। বলা হচ্ছে মিথ্যা এমন একটি আসলে খারাপ গুণ বলতে হয় এটা,
জি
বলা হচ্ছে কিতাব আসে যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা বলার কারণে ফেরেশতা তার কাছ থেকে এক মাইল দূরে চলে যায়। যদিও আমরা ফেরেশতাদের দেখি না, কিতাবের ভাষায় বোঝা যাচ্ছে যে ফেরেশতা আমাদের সাথে আছে,
আছে
আমাদের সঙ্গে আছে, কিন্তু মিথ্যা বলার কারণে আমাদের কাছ থেকে দূরে চলে যায়। এমন বলা হচ্ছে মিথ্যা এমন একটা খারাপ গুণ। মাদানী চ্যানেলের দর্শক আপনি অবাক হয়ে যাবেন, একটা মিথ্যার কি গুণা আছে? একটা মিথ্যার জন্য 80টা গুণা লেখা হয়, যে 80টা গুণার মধ্যে সর্বনিম্ন গুণাটা হচ্ছে, ছোট গুণাটা হচ্ছে উহুদ পাহাড়ের সমান।
আল্লাহ আল্লাহ।
তো একটা মিথ্যার কথার কারণে প্রত্যেকের নামে আমল নামায় 80টা গুণা লেখা হয়। তো একটু চিন্তা করে দেখুন না, কেন আমরা মিথ্যার আশ্রয় নিব, মিথ্যার দিকে যাব, মিথ্যার দিকে গিয়ে আল্লাহ তাআলার নিকট কাজ্জাব হিসেবে পরিচিত হব।
আল্লাহ।
আর অপরদিকে রয়েছে সততা, সত্যবাদিতা, যেটা সমাজের মধ্যে সমাজের মাঝে তার একটা পরিচিত, ভালো পরিচিত, উত্তম পরিচিতি লাভ করে এবং মাসে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়।
আচ্ছা,
তো আমাদের দরকার সর্ব অবস্থায় সমাজে থাকতে গেলে আমাদের অনেক কিছু তো অংশগ্রহণ করতে হয়।
জি,
যেমন সমাজে কিছু ব্যক্তিত্ব রয়েছে যাদের কি রয়েছে, স্ট্যাটাস রয়েছে, ভালো সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে।
জি,
যে সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা গেলে কোনো প্রবলেম,
এগুলো নিয়ন্ত্রণে রাখে,
এগুলো ইনারা কি করে
নিয়ন্ত্রণে
রাখে, সেই জন্য সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের পারিবারিক কোলাহল যেগুলো হয়, অনেকের সাথে পারিবারিক ভাইয়ের সাথে ভাই বা এক ঘরের সাথে অপর ঘরের সাথে কি হয়ে যায়, সাংঘর্ষিক বিষয় চলে আসে, সেগুলো মীমাংসা করার জন্য সমাজের একটা অত্যন্ত ভূমিকা রয়েছে। যে সমাজের যে কি রয়েছে, যে সম্মানিত ব্যক্তিত্ব যারা রয়েছে, যাদেরকে সমাজে সবাই কি করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের কথাকে মেনে চলে,
জি
তারা এই সমস্যাটাকে যদি সততা দিয়ে সমাধান করে,
জি অবশ্যই
সলিউশন করে, তাহলে দেখা যাবে এটা উত্তম একটা কিবি সমাজে পরিণত হবে। যদি এটার জন্য যদি মিথ্যার আশ্রয় নেই তাহলে কেমন হবে? হ্যাঁ, কিতাবে আসছে দুটি পক্ষকে মিলানোর জন্য,
আচ্ছা
উভয় পক্ষকে মিলানোর জন্য মিথ্যা বলা যাবে, কিন্তু সব ক্ষেত্রে নয়।
আচ্ছা,
এখন তো অনেকেই এই মিথ্যা নিয়ে, মিথ্যা না বললে তো হয় না, মিথ্যা এমন একটা রীতি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, ছোট বলেন, বৃদ্ধ বলেন, মধ্যবয়স্ক বলেন, প্রত্যেকের মাঝে এটা কি রয়েছে, বিরাজমান রয়েছে।
আচ্ছা,
আসলে আমাদের এটা থেকে বাঁচা, এটা থেকে বের হয়ে আসা অনেক জরুরি আছে।
জি জি অবশ্যই,
সেই জন্য আমাদের উচিত মিথ্যার আশ্রয়কে পরিহার করে সত্যকে আমরা কি করে নেওয়া, নিজের জন্য আবশ্যক করে নেওয়া।
জি জি, জাওয়াদ বেশ খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে আমাদের মানবিক যে মূল্যবোধ এটার মধ্যে মিথ্যা আছে, আরও অনেক ধরনের খারাপ আচরণ আছে, সকল কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদেরকে একটি সমাজের মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে সমাজকে। আর আপনারা সকলে ভালো করে জানেন যে যখন কোনো বাসায় বা ঘরে আগুন লাগে তখন চেষ্টা করেন পাড়া প্রতিবেশী যারা আছে প্রতিবেশীরা ওই আগুনকে নিভানোর চেষ্টা করে, পাশের ঘর যারা আছে তারা তো আরও বেশি চেষ্টা করে, কেননা আগুন যে ঘরটিকে জ্বালাচ্ছে তার পাশের ঘর কী করতে পারে, সে আগুন আক্রমণ করতে পারে। সেজন্য মানবিক মূল্যবোধ এমন একটি আগুন যেটি যদি বাড়তে দেওয়া হয়, মানবিক মূল্যবোধের মধ্যে যে আচরণগুলো আছে এগুলোকে যদি প্র্যাকটিস করানো হয় আর এই মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়ে যায়, মানুষ যদি গুনাহ করতে থাকে, খারাপ আচরণ করতে থাকে, তার কর্মকাণ্ডর মধ্যে যদি এমন কিছু বাস্তবায়ন হয়ে যায় যেটি দ্বারা সমাজের পরিলক্ষিত হচ্ছে যে এটি খারাপ কাজ, তখন দেখা যাবে সেটি ধারা আমাদের সমাজের এবং পরিবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রেস লাহেবেরা, এই জন্য আমাদের মানবিক মূল্যবোধ বজায় রাখে প্রতিটি কাজকর্মকে সঠিকভাবে করতে হবে। তো আসুন আরও বিস্তারিত মানবিক মূল্যবোধ সম্পর্কে আমরা আমাদের হাসান ভাইতে কাছে যাবো ইনশাল্লাহ, ওনার কাছ থেকে শুনবো। হাসান ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আলহামদুলিল্লাহ, আজকের বিষয় মানবিক মূল্যবোধ, তো এ ব্যাপারে আপনার মতামত কী?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। এই যে মানবিক মূল্যবোধ, এটা পারিবারিক, সামাজিক, ভৌগোলিক বলেন এবং পুরা বিশ্বের মধ্যে খুবই জরুরি একটা বিষয়।
মানবিক মূল্যবোধ, প্রতিটি ব্যক্তিকে মানবিক মূল্যবোধ বজায় রাখা দরকার।
যখনই মানবিক মূল্যবোধের অবক্ষয় হয় তখন ওই সমাজ ওই দেশের কিন্তু চরম পরিমাণের একটা ভোগান্তির শিকার হতে হয়, মূল্য দিতে হয়।
জি,
প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক সৃষ্টি করার পিছনে কিছু রিজন দিছে।
জি অবশ্যই।
তন্মধ্যে একটা হচ্ছে সে সবাইকে নিয়ে সাথে করে চলবে।
জি,
সে সামাজিকতা মেনটেন করবে।
জি,
যখন সে আস্তে আস্তে এই কাজগুলা থেকে নিজেকে গুটিয়ে ফেলে এবং এর মধ্য থেকে যে মূল্যবোধটা, ন্যায় নিষ্ঠতা বলেন, শিষ্টাচার বলেন, সততা বলেন, এই জিনিসগুলো যখন আস্তে আস্তে সরে যায় তখন প্রথমত ব্যক্তি, তারপর পরিবার, তারপর সমাজ, অতঃপর পুরা দেশটা অধঃপতন হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে যে একটা যদি কলমের কথা চিন্তা করা হয়, যখন সেটাতে কালি থাকে তখন সেটার একটা ভ্যালু থাকে।
জি,
তাহলে মানুষ এর মানুষটা হচ্ছে একটা কলমের বাহ্যিক অংশের মতো এবং কালিটা হচ্ছে ভিতরের বিষয়। যখন মানুষের অন্তরে ভালো আখলাকে পরিপূর্ণ থাকে তখন সেটা একটা গুরুত্ব বহন করে।
জি,
প্রখান্তরে যখন কলমের কালি শেষ হয়ে যায় তখন সেটা কিন্তু মানুষ আর বুক পকেটে রাখে না।
জি,
সেটা ছুঁড়ে ফেলে দেয়। কেন? এটা এখন ব্যবহার করা
যাবে না।
এটা যা ফায়দা দেওয়ার ছিল দিছে, এখন সেটা ফায়দা দিচ্ছে না, এটা ফেলে দিল নতুন।
জি,
ঠিক তেমনি মানুষের যখন আখলাকের অবক্ষয় ঘটে, মানবিক মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে,
জি,
তখন ওই বান্দার না পরিবার, না সমাজ, না দেশে, না রব্বুল ইজ্জতের কাছে কোনো দাম আছে।
আচ্ছা আচ্ছা,
একটা কিতাবের মধ্যে আসছে এটা যে তোমরা তোমাদের অন্তরকে চড়ুই পাখির মতো করে ফেলো।
চড়ুই পাখি,
একদম ক্ষুদ্র একটা
পাখি, জি, ছোট পাখি,
এর মতো করো। কেন? বলে এর অন্তর সেটা মানবিকতায় পরিপূর্ণ।
আচ্ছা,
এর অন্তর এটা অনেক নরম।
জি,
এ সর্বদা আল্লাহ পাকের উপর তাবাক্কুল করে, তাকওয়া রাখে।
আচ্ছা,
বলে তোমরা কি করো, ওই চড়ুই পাখির মতো নিজের অন্তরটাকে কি করো, পরিশুদ্ধ করে ফেলো, সবসময় আল্লাহ পাকের দরবারে আর তাওয়াক্কুল রাখো, নিজের আখলাকের পরিবর্তন করে ফেলো।
জি অবশ্যই।
পরিবর্তন যদি না করি তাইলে কি হবে? কেন পরিবর্তন করা দরকার? আরব শরীফের একটা জায়গা ছিল যেটা হচ্ছে ইয়ামিন।
আচ্ছা,
যেটার সাথে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের যিনি অনেক বড় একজন আল্লাহর বলি হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ
আলাইহি,
ইনার সাথে সম্পর্কিত এই জায়গাটা।
আচ্ছা,
ওই ইয়ামিনের একটা গোত্র ছিল, যে গোত্রের নাম হচ্ছে সাবা, গোত্র অর্থাৎ জাতি।
জি, একটা জাতি,
আমরা একটা জাতি, আপনি যদি বলেন বাঙালি জাতি বা আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমরা একটা জাতি,
জাতি
জাতি নিয়ে ওই জাতি, এটা এমন জাতি ছিল, আল্লাহ পাকের এমন দয়া ছিল ওই জাতির মধ্যে, আল্লাহ পাক একজন পয়গম্বরকে প্রেরণ করেছেন যিনার নাম হচ্ছে হযরত হুদ আলাইহিসসালাম।
আচ্ছা,
ইনাদের উপর আল্লাহ পাকের এমন দয়া ছিল যে ইনাদের বসতির মধ্যে না পোকামাকড় ডুকত, না মশা ডুকত, না সাপবিচ্ছু ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
আচ্ছা,
এবং এদের জায়গা যেটা ছিল সেটা ফল মূল ফুল ফল ফুল দিয়ে একদম পরিপূর্ণ ছিল, এত সুবাসপূর্ণ।
আচ্ছা,
মানে বলতেছে কেউ যদি একটা ঝুড়ি নিয়ে এই বাগানগুলোর মাঝখান দিয়ে যায় তো ঝুড়িটা কি হয়ে যেত, ফলে পরিপূর্ণ হয়ে যেত, মানে ফল এত বেশি পেকে পেকে পড়ে যাচ্ছে গাছ থেকে। মানে এটা এবার বোঝানোর জন্য বলছে কেউ যদি ঝুড়ি নিয়ে মাঝপথ দিয়ে যায়, বাগানের
মাথায় করে নিয়ে যাচ্ছে বা কোনোভাবে নিয়ে যাচ্ছে, যেতে যেতে ঝুড়িটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে।
এখন এরা এত এত আরামাইশের জীবনযাপন করতেছে কিন্তু পরক্ষণে কি হলো, এদের মূল্যবোধ এটা কমে গেল।
আচ্ছা,
যে রব্বুল ইজ্জত ইনাদেরকে সৃষ্টি করছে ইনাদের নাফরমানি, ইনার নাফরমানি শুরু করে দিল এবং পরবর্তীতে একজন একজন করে প্রায় অনেকজন পয়গম্বর, প্রায় 13 জন মতো পয়গম্বরকে আল্লাহ পাক ওই আপনার গোত্রের মধ্যে প্রেরণ করলেন, কিন্তু ইনাদের নাফরমানি এটা শেষ হল।
আল্লাহ
পরবর্তীতে দেখা গেল যে ইনাদের বন্যা দিয়ে এদেরকে কি করে দেওয়া হলো, ভাসিয়ে
ধ্বংস
করে দেওয়া। এখন আপনি যদি এই ঘটনা থেকে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে যদি মিলাতে চান,
জি,
আল্লাহ পাক কিন্তু আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে,
অবশ্যই,
আপনি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন তো?
কোন নিয়ামতকে
অস্বীকার করা যাবেই না? আপনি যদি বলেন মাটির নিচে গ্যাস, হ্যাঁ, আপনি বিভিন্ন খনিজ পদার্থ, কয়লা, মাটির উপরে ফল ফলাদি, এবং আমাদের এই জাতির বাংলা ভাষাভাষী যারা আছে, আমাদের যদি জমিগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক উর্বর, এগুলো অনেক এমন জায়গা আছে যেখানে আপনার 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 কি বলে ফাঁস দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, এমনি কিন্তু কি হয়ে যায়, আবার
আলহামদুলিল্লাহ
এমনি চাষবাস হয়ে যাচ্ছে,
হয়ে যাচ্ছে, জি।
হ্যাঁ, আপনার যে পরিমাণে উন্নতি হচ্ছে, কিন্তু আপনি যদি আবার আর একটু ডিপলি চিন্তা করেন, দেখবেন কিছুদিন পর পর মানে দেখা যাচ্ছে ভূমিকম্প চলে আসছে, মানে এখন একটা অহরহ হয়ে গেছে,
জি,
মানে দু চার পাঁচ দিন পরে পরে হয় এরকম একটা অবস্থা, কিন্তু একসময় এই ভূমিকম্প গুলা কিন্তু অনেক বছর পরে
হতো, জি,
কিন্তু এখন এগুলা কি হচ্ছে একদম
একেবারে
মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, রিসেন্টলি
ঘন ঘন হচ্ছে, জি,
ঘন ঘন হয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের গুনাহ।
আচ্ছা,
এরপর আরেকটা যেটা আমরা শুনলাম যে ইয়েমেন বাসীদেরকে বন্যা দিয়ে আল্লাহ পাকের একটা আযাব,
বন্যা
এটাও কি
একটা আযাব,
আযাব। এখন আপনি চিন্তা করে দেখেন কিছুদিন আগেও বন্যা হলো, এটা কি আযাব নয়?
অবশ্যই
এটাও আযাবের সম্মুখীন। কেন? আমরা আমাদের কাজগুলোকে এমন করে ফেলছি যার কারণে আল্লাহ পাক অনেক সময় নারাজ হয়ে আমাদের উপর আযাবগুলা বর্ষণ করছেন, কিন্তু এখন ওইভাবে বর্ষিত হচ্ছে না যেভাবে পূর্বে হয়েছে। কখন বন্যা আসতো, ভূমিকম্প আসতো বা বিভিন্ন আযাব আসতো পুরা জাতিকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এখন আমাদেরকে এভাবে ধ্বংস করা হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে একটা আলামত, এটা একটা সংকেত যে তোমরা কি করো, আমার দিকে প্রত্যাবর্তন করো, না হলে তোমাদেরও দিন শেষে গিয়ে এরকম একটা মুসিবতের সম্মুখীন হইতে হবে। কিতাবের মধ্যে আসছে অনেকগুলা জিনিস আছে যারা আমাদের কাজ কারবারের সাক্ষী,
জি,
আমরা যা কিছু করছি এগুলোর সাক্ষী। প্রথমত হচ্ছে আল্লাহ পাক,
জি,
ইনি সব বিষয়ে জানেন, দেখছেন। পরক্ষণে দেখেন আপনার কাদের মধ্যে সম্মানিত ফিরিশতাগণ আছে, আমুলনামা আছে, হাত পা সব কিছু আমাদের সাক্ষী। এই যে আমরা মানবিক মূল্যবোধের অবক্ষয় করছি, মিথ্যা বলছি, সততা থেকে দূরে থেকে আপনার মিথ্যা বলে বানোয়াটি গল্প শুনিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হচ্ছি, আমাদের ন্যায়পরায়ণতা যেটা, হ্যাঁ, এটা ঘুষের মাধ্যমে হোক, অন্য পারপাসে হোক, আমরা ন্যায়পরায়ণতা এটাকে ছেড়ে দিছি, মানে এর সাথে আমার একটা আতাত আছে, সম্পর্ক আছে, আমি স্বজন প্রীতি করে তাকে ছাড় দিয়ে দিলাম, হ্যাঁ, এ অনেক বড় একটা কি করছে, দুষ করছে, কিন্তু তারপরে কি করে দিলাম, ছাড় দিয়ে দিলাম। এভাবে করতে করতে আমাদের মানে মূল্যবোধটা দিন দিন এমন হয়ে গেছে। পক্ষান্তরে এটা চিন্তা করতে হবে যে যে হয়তো আমি দুনিয়ায় এসব করে হয়তো পার পেয়ে যাচ্ছি,
জি,
কিন্তু সবগুলা কি হয়ে যাচ্ছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়া তো অনেক সময় এর জন্য বেজ্জতির কারণ হতে হয় এবং আখিরাতে এর জন্য অনেক বড় একটা আযাবও আপনাদের সম্মুখীন হতে হবে। সেজন্য সবসময় মাথায় রাখতে হবে এই যে মূল্যবোধ, এটা শুধু মূল্যবোধ না বলে ধর্মীয় মূল্যবোধ,
জি,
কারণ আমাদের ইসলাম ধর্মে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সব কিছু একদম খুব সুন্দরভাবে সাজানো
হচ্ছে।
আমরা মানবিক মূল্যবোধ বলতে যদি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেই, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের যেটা আখলাক সেটা উম্মতি মুহাম্মদের যেটা আখলাক, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যেটা আখলাক দরকার ছিল সেরকম হয়ে যাবে
ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছি মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা। আসলে প্রিয় ইসলামীরা দেখুন, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মূল্য, কথা বলার মূল্য দিতে হবে, এটার মূল্য বুঝতে হবে, এবং আমাকে আমার মূল্যবোধ বোঝানোর জন্য আমার কর্মগুলো এমনভাবে হতে হবে যেটি দ্বারা আমাকে মূল্যায়ন করা হয়। এখন আপনার কথার আচরণের, আপনার ভঙ্গি, আপনার চলাফেরা, মুসলমানকে কষ্ট দেওয়া, গালি গালজ করা, এগুলো যদি আমাদের মূল্যবোধের মধ্যে পড়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের এই অহেতু কর্মকাণ্ডগুলো আমাদের জন্য একটা বিরাট সমস্যার সম্মুখীন আমাদেরকে করে দাঁড় করাবে। কেন? মনে করেন যদি আপনি আপনার পরিবারে আপনি আপনার চিন্তা করেন, আপনি শুধু নিজের চিন্তাটাই করে যাচ্ছেন, বা আপনি নিজের জন্য নিজেকেই দাঁড় করানোর জন্য সকল ধরনের চেষ্টা করেন, অথচ আপনার পরিবারে আরও অনেকজন আছে, তাদেরকে আপনি কোনো ধরনের মূল্যবোধ শেখাচ্ছেন না, বা সেলফিশ যেটাকে বলা হয় স্বার্থপরিতা করতেছেন, তাহলে দেখা যাবে আপনার পরিবারকে আপনি কখনো একটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। তদুপরি সমাজের মধ্যেও আপনি যদি আপনার কর্মকাণ্ড এগুলোর মধ্যে যদি আপনার এমন কিছু প্রকাশ পায় যেটা দ্বারা আপনার মূল্যটাকেই কেউ কী করতে পারছে না, মূল্যায়ন করতে পারছে না, তখন আপনার সমাজে অবস্থানটা কোথায় দাঁড়াবে আপনি বুঝেন তো। এমন অনেক বাস্তব ঘটনা আছে সমাজে ঘটে যায় যে আমরা সামাজিকতা মেনটেন করতে পারি না, আমাদের আচরণগুলো এমন বিহেভিয়ার হয়ে যায় যে বিহেভিয়ার কারণে আমাদেরকে সমাজের মানুষগুলো অপছন্দ করা শুরু করে, পরিবারের মানুষগুলো অপছন্দ করা শুরু করে, তখন আমার আর কোথায় মূল্য থাকলো, কোথাও মূল্য থাকবে না, কোথাও আমার কথার মূল্যও দিবে না। ইনশাল্লাহ আলোচনা সামনের দিকে আরও যাব, কিছু কল আছে আমরা শুনে নিই, ওই কলগুলোকে নেওয়ার পর ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও অগ্রসর হব। জি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ কাউসার আত্তারি, আমার বাসা সিলেট মৌলভীবাজার।
জি
মাশাল্লাহ, মাদানীতে একটি অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক বিধি।
জি
অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি
আমার নাম আলী, আমার বাড়ি বিবাড়িয়া। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক,
আমিন। জি পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম সোরাত হোসাইন, আমার বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের খুবই সুন্দর অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক বিধি। এই অনুষ্ঠান থেকে মানুষ অনেক মাদানী ফুল শিখতে পারে। মাদানী চ্যানেল যেন আমাদেরকে এইরকম আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেয়।
আমিন আমিন। ইনশাআল্লাহ আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে ঘরে ঘরে আজকে সুন্নতের প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই মাদানী চ্যানেলের দেখার মাধ্যমে নিজেকে পরিবর্তন করেছে, অনেকে অমুসলিম মুসলমান হয়েছেন, আর অনেকের মা বাবা তাদের সন্তানকে দাওয়াত ইসলামীর যে সকল মাদ্রাসা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে ফয়জানুল মদিনাতে আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনাতে অ্যাডমিটও করিয়েছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া অনেকেই যে পথ খুঁজে পাচ্ছে না কিন্তু আল্লাহ তার রসুলের পথে থাকতে চাই, চলতে চাই, ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত থাকতে চাই, তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন সর্বদা, ইনশাআল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন হবে ইনশাআল্লাহ। মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমরা জাভেদ ভাইয়ের কাছে আরও কিছু মাদানী ফুল শোনার জন্য যাবো ইনশাআল্লাহ। জাভেদ ভাই,
মিরাজ ভাই, এই আলহামদুলিল্লাহ মানবিক মূল্যবোধের মধ্যে রয়েছে আরও ন্যায় বিচার।
ন্যায় বিচার, আচ্ছা,
ন্যায় বিচার ন্যায় বিচার নিয়ে যদি বলতে যাই আমরা,
জি,
যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় এক পরিবারের সাথে অপর পরিবারের ঝগড়া হয়ে থাকে, তো সমাজের যারা সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন তারা এটার অনেক সময় কী করে দিয়ে থাকে, সমাধান দিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগই আমরা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি একই পরিবারের সাথে সমস্যা হয়ে যায়, হয়তোবা এটা হয়ে থাকে মনোমালিন্য হয়ে থাকে ভাই ভাইয়ের সাথে, মা বাবার সাথে, সন্তান সন্তানের সাথে, যে কোনোভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে একটা রীতি রয়েছে যে রীতির কারণে একটা পরিবারকে ডিভাইডেড করে দেওয়া হয়,
আচ্ছা,
মাঝখানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়। কিন্তু যদি আমরা ধর্মীয় মূল্যবোধ দিকে চিন্তা করি যে এটা চেঞ্জ করার জন্য, তাহলে দেখা যায় যে একটা পরিবার কী থাকে, কারণ কিতাবও আসছে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখার
ব্যাপারে। জি,
তো সেক্ষেত্রে কীভাবে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা যায়, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কী হয়েছিল, যে কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছিল, যে কোনো একজন সাহাবী এসে বলছেন যে আপনি তো বয়সে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট,
জি,
আপনি তো চাইলে ক্ষমা চেয়ে নিয়ে কী করতে পারেন, মীমাংসা করে নিতে পারেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও বা আমি ছোট কিন্তু আমি বুঝতেছি এটা ক্ষমা চেয়ে নিলে এটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে।
জি,
কিন্তু যে সর্বপ্রথম আগে গিয়ে কি করবে,
ক্ষমা চেয়ে নিবে,
তার জন্য কি রয়েছে, জান্নাতে একটা মকাম রয়েছে,
সুবহানাল্লাহ,
জান্নাত তার জন্য রয়েছে।
জি জি,
আমি চাই না আমার ভাইয়ের আগে জান্নাতে প্রবেশ করব,
সুবহানাল্লাহ।
এই বিষয়টা ওই সাহাবিয়ে রসুল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, যার কারণে আবার দুই ভাই কি হয়ে গিয়েছিল, মিলিত হয়ে গিয়েছিল। একবার আলা হযরত রহমাতুল্লাহি তাআলার দরবারে দুই ভাই ঝগড়া করে,
সফর মাস চলছে আলা হযরতেরও,
সফর মাস, আলহামদুলিল্লাহ, আলা হযরত রহমাতুল্লাহি তাআলার দরবারে এক দুই ভাই আসলো যে ঝগড়ার বিষয় নিয়ে,
জি,
যে তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কি সুন্দর উত্তর দিয়েছিলেন যে তোমাদের মধ্যে কে প্রথম জান্নাতে যেতে চাও, ঝগড়া আগে রাখো, সমাধান রাখো কে জান্নাতে, সব ছোট ভাই বলছে আমি যাব, বড় ভাই বলছে আমি যাব, তাহলে যে আগে ক্ষমা করে দিবে সেই জান্নাতে যাবে,
সুবহানাল্লাহ।
তাহলে এই ধরনের বিষয় আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে হয়ে থাকে ঝগড়া বিবাহ,
জি,
সেক্ষেত্রে যদি আমরা একটু কি হয়ে নিই, স্যাক্রিফাইস করি, আত্মত্যাগ দিই, তাহলে নিজে ক্ষমা চেয়ে নিই, আমার কোনো দোষ নাই, তারপর আমি ক্ষমা চেয়ে নিই, দেখবেন যে আমার আপনার জন্য কি রয়েছে, যে জান্নাতের অপেক্ষা মান রয়েছে এটা আমার আপনার জন্য।
সবাই তো জান্নাত চাই না
ভাই,
আসলে চাই যে আমরা জান্নাতে চলে যাই, আমরা দুনিয়াতে সবাই শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, একটু খুব আরামে থাকতে চাই,
স্বাচ্ছন্দ্যে থাকতে চাই,
স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, কিন্তু জান্নাত এমন একটা স্থান যেটা স্থায়ী, যেখানে আনন্দের শেষ নেই, যেখানে আপনার শান্তির শেষ নেই, এই দুনিয়াতে শান্তি পেলেও অশান্তি আছে,
আছে,
আরাম করতে গেলেও কষ্ট আছে,
কষ্ট আছে,
এগুলো মানতে হবে। দুনিয়া কিন্তু যারা মুমিন তাদের জন্য এই দুনিয়াটা অনেক বড় একটা আজাবের একটা
কারাগার বলা হয়েছে,
কারাগার বলা হয়েছে। তাহলে আমরা সবাই চাই যে মৃত্যুর পরে আমরা জান্নাত যেন পেয়ে যাই,
পেয়ে যাই।
আচ্ছা, আমরা কখনো দেখেছি না জাওয়াদ ভাই, এই যে কোনো কিছু পাওয়ার জন্য কেউ বলতো, অনেকে বলতো কষ্ট করলেই তো আমরা সুফল পাবো,
পাবো,
কিন্তু পড়ালেখা করতেছি, পড়ালেখা না করলে আমি একটা ভালো এসির মধ্যে থেকে চাকরি করতে পারবো,
পারবো না,
আমি যদি হাতের কাজ না শিখি তাহলে আমার উপার্জন আসবে না, তো এমন কষ্ট আমাকে করতে হবে, সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু এটা এই কষ্টটা আমরা করি না কেন, যে কষ্ট না করলে আমি জান্নাত পাবো না, আর জান্নাত পাওয়ার জন্য চারটে গানে কষ্ট করলে হবে না, আমাদেরকে সব দিকেই খেয়াল রাখতে হবে। যেমন মানবিক মূল্যবোধের কথা বলছিলাম, সেখানের মধ্যেও কী করতে হবে, যে আমাকে চিন্তা করতে হবে আমার মানবিক মূল্যবোধ, যে ধর্মীয় মূল্যবোধ কেন বজায় রাখবো, যে আল্লাহকে খুশি করব, রসুলকে খুশি করব, এ সমাজ আজকে আছে, এই সমাজ থেকে একদিন আমি চলে যাব,
চলে যাব,
সমাজ থেকে যাবে, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার রেখে যাওয়া বা করে যাওয়া প্রতিটি স্মৃতি, প্রতিটি অবদান, প্রতিটি কর্মকাণ্ড কিন্তু থেকে যাবে,
অর্থাৎ আমার কর্ম, কর্ম আমার কি হবে, হয়ে যাবে ভবিষ্যতে,
জি,
পরিচিত হয়ে যাবে,
জি।
আসলে এটাই চিন্তা করলে হয়ে যায় যে এই দুনিয়াটা হচ্ছে নৈশ্বর,
নৈশ্বর,
আর আখিরাতটা হচ্ছে
অবিনশ্বর,
যেটা কখনো কি হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না, কেউ যদি এটা এরকম চিন্তা করে তার ইমানও থাকবে না। আসলে বিষয়টা চিন্তা করা দরকার, যেভাবে আমাদের দুনিয়ার প্রতি প্রাধান্য আমরা দিচ্ছি সেভাবে আমাদের আখিরাতের প্রতি প্রাধান্য দেওয়া দরকার, অত্যন্ত দরকার, কারণ এই দুনিয়া বেশি দিন থাকবে না,
থাকবে না,
এটা কিতাবেরও বাসায় রয়েছে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে,
হয়ে যাবে।
আমরা আমরা আজকে দেখেন না, আমার দাদার দাদা তো নাই,
নাই,
আমার বাবাও নাই, কিছুদিন পরে হয়তো আমিও থাকবো না,
থাকবো না,
জি, এটাই হচ্ছে দুনিয়ার রীতি।
প্রিয়,
ভালো কিছু আমরা করে যাই,
আমরা যাওয়াত ব্যতীত শুনছিলাম যে নশ্বর অবিনশ্বর, অর্থাৎ এই ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যাপারে, তো আমি এখানে আমার ক্ষমতা দিয়ে, আমার প্রাচুর্য দিয়ে, আমার আধিপত্য দিয়ে কি এমন করে ফেলবো যেটি আমাকে স্থায়িত্ব দিবে, কাল কিয়ামতের দিন আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, এবং সেদিন আল্লাহ তাআলা আহ্বান করবে আজকের আধিপত্য, আজকের সাম্রাজ্য, আজকের ক্ষমতা কার, আহ্বান করা হবে, তখন সবাই নিশ্চুপ থাকবো আমরা, আল্লাহ তাআলা একমাত্র সেদিন বলবেন আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তো আমি দুনিয়াতে আমার মূল্যবোধকে যদি বিক্রয় করে দিয়ে আমি দুনিয়ার কিছু শান্তির জন্য ন্যায়পরায়ণতার থেকে যদি দূরে সরে যাই, কারোর সাথে আমি ন্যায় বিচার না করি, মিথ্যা বলতে থাকি, অহংকার করতে থাকি, গালি গালাজ করতে থাকি, সুন্দর আচরণ থেকে দূরে থাকি, তাহলে এর খেসারত কিন্তু আমাকে পরকালে দিতে হবে, কি বলেন হাসান ভাই?
অবশ্যই
এর খেসারত পরকালে দিতে হবে। তো পরকালকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যার আমল যত অধিক উত্তম হবে সেই কালকে আমাদের দিন কি হবে
তত বেশি সাকসেস হবে,
সাকসেস হবে
মাশাআল্লাহ। আসলে মুসলমান শব্দটার যদি ব্যাখ্যা করতে গেলে এটা অনেক ব্যাপক,
জি,
মুসলমান শুধু এরকম না যে আসলাম দুনিয়াতে খেলাম কাজকর্ম করলাম চলে গেলাম, এটা মুসলমানের আখলাকের মধ্যে পড়ে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় ধারা এত বেশি সুন্দর ছিল যার কারণে ইনাকে আপনার মানবিকতার চরম লেভেলের একজন লিডার হিসেবে সকলে গণ্য করেন।
জি,
একজন বিখ্যাত লেখক, ইনি ইনার 100টি জীবনে একটা বই লিখেছেন।
আচ্ছা, মনীষীদের জীবনে
তন্মধ্যে ইনি কিন্তু অন্য একটা ধর্মের মানুষ।
জি,
ইনি সেখানে প্রাধান্য দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে
প্রাধান্য দিয়েছেন।
কেন? ওইখানে যদি আপনি জিনিসটা আপনি পড়েন, দেখবেন সবচেয়ে উত্তম যে বিষয়টা সেখানে আসছে সেটা হচ্ছে ইনার সুন্দর আখলাক, ইনার কিরদার, ইনার মূল্যবোধ।
জি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন,
জি,
তখন মানুষ বিভিন্নভাবে কী করতো, এটা নিয়ে অবজ্ঞা করতো, বিভিন্ন কথা শোনাতো।
জি,
কিন্তু পরক্ষণে বলতো, ইনারা নিজেরা বলাবলি করতো, আচ্ছা তোমরা কি আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে কখনো মিথ্যা বলতে শুনেছো?
আল্লাহ,
বলেন আমরা তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। বলে যে মানুষটার মুখ দিয়ে মিথ্যা কোনোদিন বেরই হয় নাই, ইনি নবুওতের ব্যাপারে এভাবে বলবে কেন?
জি,
নিশ্চয়ই ইনি কী বলেছেন, সত্য বলেছেন। এভাবে মানুষ ইনার আখলাক দেখে, ইনার কাজকারবার দেখে মানুষ দলে দলে কি হয়েছে, মুসলমান হয়েছে। খাইও হয় নাই, কাউকে পড়িও করে নাই,
কাউকে অর্থলোভ দেখানো
দেখেনি, একদম মানে খুবই সিম্পলিভাবে চলে আসছে। এটা মুসলমানদের আখলাক। তো আমরা যেহেতু ওই নবীর আদর্শে আদর্শিত, আমরা যেহেতু ইনাকে মহব্বত করি, ইনাকে আইডল হিসেবে নিয়েছি, আমাদেরও কিছু আখলাক ইনার মতো হওয়া জরুরি।
জি,
আমাদের যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, ইনি কাপড়ের ব্যবসা করতেন, অনেক বড় ধনবান ব্যক্তি ছিলেন এবং অনেক বড় একজন আলিম ছিলেন।
জি,
এখন আমি যদি, আমার কাছে যদি টাকা পয়সা চলে আসে, আমি অনেক বড় হয়ে গেছি,
জি অবশ্যই,
আমার কাছে যদি আরেকটু কোনো একটা বিষয়ে জ্ঞান থাকে, তখন আমার পা কিন্তু জমিনের মধ্যে আর থাকে না, অনেক উপরে আমরা চলে আসি, এটা কিন্তু মূল্যবোধের মধ্যে পড়ে না। বড় ছিলেন হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু
তাআলা, জি অবশ্যই,
বড় ছিলেন হযরত আলী, বড় ছিলেন হযরত উমরে ফারুক, বড় ছিলেন সিদ্দিক আকবর, অথচ ইনাদের পাটা জমিনেই থাকতো। ইনারা জান্নাতি সাহাবী হওয়ার পরেও ইনাদের থেকে কখনো আপনার গর্ব বলেন, গৌরব করা বলেন, এগুলো কখনো অহংকার এগুলো প্রকাশ পায়নি।
জি,
তো ঠিক তেমনি ইনাদেরই আদর্শে আদর্শিত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন ব্যবসায়ী, এত বড় একজন আলিম, এত বড় একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইনি বলতেছে, ইনি ইনার সাগরিদ দেখে নি একদিন একটা কাঁচা রাস্তা দিয়ে পার হচ্ছিলেন।
জি,
তো হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে আমরা যদি বর্ষাকালে আপনার হাঁটতেছি, একটু স্পিডে হাঁটলাম, তাহলে স্যান্ডেল থেকে অনেক সময় কি ময়লা উঠে কাপড়ে পড়ে যায়,
হ্যাঁ
এরকম অনেক সময় হয়ে যায়। তো ইনি হাঁটছিলেন, হঠাৎ করে ইনি পিছলাইছে বা অন্য কোনো কারণে ইনার পা থেকে কিছু ময়লা আপনার দেয়ালে গিয়ে লাগছে।
আচ্ছা,
একটা ঘরের কাঁচা দেয়ালে গিয়ে লাগছে।
জি,
এখন ইনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, একদম হতভম্ব হয়ে গেছে, থ হয়ে গেছে গা। তো ইনাকে ইনার সাক্ষীতা বলতেছে, হুজুর আপনি হঠাৎ করে দাঁড়াই আছেন, চিন্তা করতেছেন, চেহারা কালো হয়ে গেছে, কাহিনী কি হয়েছে আমাদেরকে একটু বলেন। বলতেছে যে আমার অসাবধানতার কারণে হঠাৎ করে কিছু ময়লা এই কাঁচা দেয়ালের মধ্যে পড়ে গেছে।
জি,
এখন আমি চিন্তা করতেছি এই কাঁচা দেয়ালে যদি আমি একটু পানি দিয়ে যদি ময়লাগুলো ধোয়াই দেই,
আচ্ছা
অর্থাৎ কাদাগুলো যদি ধোয়াই দেই, তাহলে কাঁচা দেয়ালটা কি হয়ে যাবে,
আরো ইয়ে হয়ে যাবে, এলোমেলো
হয়ে যাবে, আপনার মশলাগুলো ওখানে
মাটির দেওয়াল আর
মাটির এগুলো কি হয়ে যাবে, একদম বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে,
সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
তো আমি যদি এখান থেকে চলেও যাই, জিনিসটা সুন্দর হবে না, কারণ আমি আরেকজনের একটা হক নষ্ট করছি, আরেকজনের জায়গার মধ্যে পড়ছি। তো বলে এখন আপনার সিদ্ধান্ত। তো সাকিবিতরা বলতেছে আপনার সিদ্ধান্ত কি? ইমাম আজম বলতেছে এটা কার বাসা একটু খবর নাও, আমি এর কাছে যাব, এর সাথে কথা বলবো। আচ্ছা, যখন এর ঘরে টোকা দিল, দেখতেছে একটা ব্রাহ্মণ অর্থাৎ অন্য ধর্মের অনুসারী,
জি জি,
এ বেরুছে। তো ইনি দেখে হতবাক হয়ে গেছে, বলে আজকে মানে কি এমন হলো যে আমার ঘরের মধ্যে আপনারা সবাই চলে আসছেন। তো সাকিবিতরা বলতেছে আপনি ইনাকে চিনেন? বলতেছে হ্যাঁ, ইনাকে চিনবো না কেন, ইনি তো মুসলমানদের অনেক বড় একজন ইমাম, ইনার ব্যাপারে আমি অনেক শুনেছি, ইনার দানশীলতা, ইনার ইলমি বিষয়গুলো সম্পর্কে আমি অনেক শুনেছি, অনেক প্রসিদ্ধ ছিলেন, জগৎ বিখ্যাত ছিলেন। বলতেছে এখন আমার তো বিষয় মাথায় আসতেছে না যে আমার কাছে আপনাদের কাজ কি, আপনারা কেন আসছেন। তো ইমামে আজম বলতেছে যে ভাই দেখো, আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার জুতো থেকে কিছু ময়লা তোমার দেয়ালে গিয়ে পড়ছে।
আচ্ছা,
এখন আমার এটা খুব টেনশন লাগতেছে, আমি আসলে অজ্ঞতাবশত পড়ে গেছে, এখন আমি একটু ধোয়াই দিলে দেয়ালটা নষ্ট হয়ে যাবে, কি করবো না কি করবো খুঁজে পাচ্ছি না পথ।
আচ্ছা,
যার কারণে তোমার কাছে আসছে একটা সলিউশনের জন্য, তুমি আমাকে একটা সলিউশন দাও, কেমনে এই কাজটা করলে তুমি সন্তুষ্ট হবা,
আচ্ছা
মানে আমার উপর রাগ করবা না। বলে এটা তো তার যোগ বিষয়, আপনি তো আজকে আমাকে নতুন কথা শোনাচ্ছেন।
আচ্ছা,
বলে নতুন কথা? বলে হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো প্রতিনিয়ত কত গাড়ি যায়, কত মানুষ যায়, কতজনে আপনার পানকে এখানে পিকো ফেলাই আমার দেয়ালের মধ্যে। কই, কখনো কেউ এসে আমার ঘরে টোকা দিয়ে বলে নাই যে ভাই মানে এখানে আমার ময়লা পড়ছে, এখানে পানের পিকো পড়ছে, কি করবো এরকম টেনশন তো আমি কারো চোখে দেখি নাই, হঠাৎ আপনার চোখে আমি এরকম টেনশন দেখতেছি। বলে আমাদের মুসলমানদের আখলাকি হচ্ছে এটা, আমাদের অজ্ঞতা বশত যখন কোনো ভুল হয়ে যায় আমরা সেটা সংশোধনের নিয়তে সলা পরামর্শ করি, একটা সলিউশনের মধ্যে যাই, একটা পরামর্শের মধ্যে যাই। তা আমি যেহেতু আপনার একটা হক নষ্ট করছি, যার কারণে আমি আপনার কি হয়েছি, ধারস্থ হয়েছি। পরে ওই অন্য ধর্মের অনুসারী বলতেছে যে ধর্মের কাজ কারবার এত সুন্দর, যে ধর্মের মূল্যবোধ শেখায় আরেকজনের হকের বিষয়ে, আরেকজনের সম্পদের বিষয়ে, এই জিনিসগুলো যে ধর্মের মধ্যে শেখায় ওই ধর্মের কলিমা পড়ে আপনি আমার অন্তর্কে সজ্জিত করে দেন।
সুবহানাল্লাহ,
সাথে সাথে কি হয়ে গেল মুসলমান।
আহা, কি মাদানী চ্যানেল দর্শক বিন্দু, কত সুন্দর ঘটনা! দেখুন, আমাদের প্রতিবেশী আছে না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার একটি চিন্তাধারা, একটা ময়লার এই পরিষ্কারের কারণে একজন মুসলমান হয়ে যায়। আর আমাদের প্রতিবেশী যখন একটা ময়লার বালটি বা ময়লার বাক্স বাল্ক যদি একটু পথে রাখে তাহলে আমরা অধৈর্য হয়ে যাই, তখন আমাদের ধর্মীয় মূল্যবোধ কিছুই থাকে না, মানবিক মূল্যবোধ কিছুই থাকে না, আমরা ঝগড়া এগুলো ঝগড়া জাতিতের মধ্যে লিপ্ত হয়ে যাই, একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা শুরু করে দিই, শুরু হয়ে যায় আমাদের মধ্যে ঝগড়া জাতি। আর এতে নারাজ হয় ফেরেস্তা, তখন চলে যায়, ফেরেস্তা আর থাকে না ঝগড়া জাতির মাধ্যমে। তো প্রিয় ইসলামীরা, যদি আমি এখানে আমার মূল্যবোধকে বজায় রাখতাম, যদি আমি আমার সুন্দর আখলাক দিয়ে তাকে বোঝাতাম, তাহলে সে কখনো দ্বিতীয়বার এই ভুল করতো না, বা আমার ঘরকে কখনো, আমার রাস্তাকে কখনো অপরিষ্কার করতো না বা রাখতো না, যদি আমি তাকে সুন্দর আখলাক দিয়ে আমার মূল্যবোধ বজায় রেখে আমি যদি কথা বলতে পারতাম। এখন আমরা তো আমাদের মূল্যবোধকে বজায় না রেখেই খোঁচা দেওয়া শুরু করি, ঝগড়া জাটি করা শুরু করি, এতে করে কী হয়, অপরজন বা অন্য ধর্মের কেউ আমাদের এগুলোকে কেন্দ্র করে দোষ ত্রুটি তালাশ করে ইসলামকে একটি বড় ধরনের সমস্যার দিকে সৃষ্টি করে, ইসলামের দুর্নাম ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়, ইসলামের খুঁত ধরার চেষ্টা করে। অথচ আমাদের মুসলিমের মুসলমানত্ব আখলাক এটা নয়, কুরআনুল করিম আর হাদিসে মুবারাকার মধ্যে, সুন্নতের মধ্যে আমরা যদি নিজেকে বাস্তবায়ন না করি তাহলে আমাদের দোষ ত্রুটি প্রকাশ পাবেই। প্রিয় ইসলামীরা, আজকে এত কিছু হওয়ার মাধ্যমেই হচ্ছে আসলে আমরা জ্ঞান অর্জন না করার কারণে। যদি আমাদের জ্ঞান থাকতো না কোথায় কীভাবে কোন দিকে কখন আচরণ করতে হবে, কি কাজ কীভাবে করলে এটির সমাধান আসবে, তো আমরা এই দিকে না গিয়ে তাকে আরও বিগড়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকি। সেই জন্য দাওয়াত ইসলামের একটি সুভাষিত পরিবেশ আছে, যে পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ সকল আশিকান রসুলকে এই শিক্ষায় শিক্ষিত করা হয়। এবং দাওয়াত ইসলামের পরিবেশে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান তাহলে আপনিও প্র্যাকটিস আপনার তৈরি হয়ে যাবে, কীভাবে একজন মানুষের সাথে মূল্যবোধ বজায় রেখে কাজ করা যায়, কীভাবে অপর মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া ঝাঁটি না করে সুন্দর আখলাক দিয়ে, সুন্দর কর্মকাণ্ড দিয়ে তার মনকে জয় করা যায়, বিনয় হয়ে কীভাবে আরেকজনের অন্তরে নিজের স্থান করে নেওয়া হয়, এটা হচ্ছে দাওয়াত ইসলামের একটি পরিবেশ। তো দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ যত বেশি আপনি সম্পৃক্ত হবেন, যত দাওয়াত ইসলামের কর্মকাণ্ডগুলো দেখবেন, নিজের মধ্যেও পরিবর্তন আসবে। দাওয়াত ইসলাম এই শিক্ষায় দেয় যে আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, প্রথমে আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি চেষ্টা করি, যখন আমি চেষ্টা করব আমি সুফল হব, আমার চেষ্টার মধ্য দিয়ে অন্যকে যখন আমি আমার রিয়্যাক্টটা করব সেও পরিবর্তন হয়ে যাবে, অন্ততপক্ষে আপনার সাথে পরিবর্তন হয়ে যাবে, আপনার কাছ থেকে কিছু শিখবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে পরিবর্তন আসবে, ইনশাল্লাহ পরিবর্তন আসবে।
আসলে মিরাজ ভাই, আপনি যেটা বললেন পরিবেশ,
জি,
এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা কিন্তু অনেক ম্যাটার করে,
অবশ্যই অনেক,
কারণ সব কিছু ডিপেন্ড করবে আপনার পরিবেশের উপর, নেচারের উপর।
জি অবশ্যই,
যেখানকার পরিবেশ যেমন ওইখানকার মানুষের সভ্যতা চালচলন সব কিছু হবে ওই স্টাইলের মধ্যে।
জি,
তাইলে একটা মানুষ এ ঘরে থেকে কিন্তু মূল্যবোধটা খুব কমই শিখতে পারে।
জি,
কারণ ঘরটা হচ্ছে একটা ছোট্ট বিষয়।
জি,
এটা ছোট্ট একটা ডিপার্টমেন্ট।
জি,
ওইখান থেকে অত বেশি শিখতে পারবে না, যার কারণে আগেরকার যারা বুজুর্গানের দিনগণ, ইনারা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাইতেন।
জি, জ্ঞান অর্জনের জন্য,
মানে আপনার এখন
যেমন প্রসারের জন্য
প্রবাসীর এখন যেমনে যায় টাকা পয়সা ইনকাম করার জন্য, এরকম না, এরকম পারা ছিল না।
ইনারা যাইতো কিসের জন্য? জ্ঞান অন্বেষণ করার জন্য, যাতে ইলম অর্জন হয়, আল্লাহ পাককে যাতে চিনতে পারে।
জি,
আসলে এখনকার সময়ে আপনি যদি দেখতে চান যে দাওয়াত ইসলামী অনেক বড় একটা খিদমত করে যাচ্ছে, আপনার দিনে মতিনের খিদমত যেভাবে করছে সুন্নিয়তের জন্য, উম্মতি মোহাম্মদের সংশোধনের জন্য, এটা কিন্তু খুব রেয়ার একদম।
অবশ্যই,
আপনার মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, হিফজখানার মাধ্যমে বলেন, আপনি যদি দেখেন জামিয়াতুল মদিনার মাধ্যমে, আপনি যদি দেখেন প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার মাধ্যমে, আপনি যদি দেখেন ফতোয়া বিভাগের মাধ্যমে, বিভিন্নভাবে দাওয়াত ইসলামী এই খিদমতগুলা করে যাচ্ছে। এটা হচ্ছে বুজুর্গানের দিনগুলোর
ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী খুলে রেখেছে
ইলমে দিনের। শুধু এরকম না যে ভাই তুমি ইলমে দিন শিখো, এটা বলে আপনার ওইখানে ফুলস্তপ লাগাই নাই, ওইখানে থেমে যায় নাই, আপনাকে পথটা দেখাই দিছে যে তুমি হিফজ করতে চাও,
সুন্দর ব্যবস্থা করে
তুমি মাদ্রাসা পড়তে চাও, তুমি কোথায় চলে যাও, মাদ্রাসাতুল মদিনায় চলে যাও, তুমি আলিম হতে চাও, তুমি জামিয়াতুল মদিনায় চলে যাও। আচ্ছা, তোমার কাছে এটা সময় নেই, কিন্তু ইলমে দিন তো শিখা লাগবে, তাহলে তুমি এক কাজ করো, তুমি অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে যেখানে হোক, তুমি কিতাব সংগ্রহ করে পড়া শুরু করে।
জি, www.dawatislami.net যদি আমরা যাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকগুলো আমরা কিতাব রিসালা পেয়ে যাব, ছোট ছোট পুস্তিকা, যেগুলো আমাদের সময় লাগবে না কিন্তু অনেক জ্ঞান অর্জন হবে, আর মূল্যবোধ বজায় রাখার জন্য জ্ঞান অর্জন করা অনেক অনেক জরুরি। তো জাবেদ ভাই, তো মূল্যবোধ নিয়ে আপনি ন্যায়পরণীয়তার কথা বলছিলেন, আরও কী কী বিষয় তুলে ধরা যায়, এই বিষয়ের মধ্যে কী কী কর্মকাণ্ডগুলো তুলে ধরা যায়?
আসলে সামাজিক মূল্যবোধের মধ্যে সবচাইতে বেশি একটা জিনিস, যেটা আমার হাসান ভাই বলছেন যে আখলাক খিরদার, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা খিরদার দেখে, চরিত্র দেখে ওই বেদিন বলতে বাধ্য হয়েছে যে আপনি দেওয়ালের ময়লা পরে পরিষ্কার করেন, আগে আমার নিজের অন্তরের ময়লা পরিষ্কার করে আমাকে মুসলমান
বানাবে।
এটা হচ্ছে খিরদার
আচরণ, দেখছেন?
আচরণ,
মুসলমানদের আচরণ দিয়েও মানুষকে, মুসলিমকে মুসলমান বানানো যায়, শুধু আচরণ দিয়ে,
অর্থাৎ খিরদার দিয়ে, আচরণ দিয়ে।
জি,
দেখেন এখানে আরেকটা বিষয় বলছেন যে মানুষ কিসের জন্য, পার্থিব জীবনের জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, কিন্তু বর্তমান জামানায় দাওয়াত ইসলামের বিষয়ে যখন আসছে একটু বলতে হয়। দেখেন দাওয়াত ইসলামী এমন একটা জিনিস, যদি মাদানী চ্যানেলের দর্শক আপনি যদি দাওয়াত ইসলামীর সহচর্যে না আসেন, সংস্পর্শে না আসেন, তাহলে দাওয়াত ইসলামী আপনি দূর থেকে বুঝতে পারবেন না। জি হ্যাঁ, দাওয়াত ইসলামকে বোঝার জন্য, জানার জন্য দাওয়াত ইসলামের সংস্পর্শে আসেন, তো বুঝতে পারবেন দাওয়াত ইসলাম কী। দাওয়াত ইসলামী হচ্ছে ওই উত্তম খিরদার, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে, যেমন আমার ইমামে আজম আবু হানিফার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা আপনি দেখুন মাদানী চ্যানেল দর্শক, আপনার সামনে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ, যেটাকে আপনি হয়তো বা আমিও এখানে আসে বুঝতাম না যে একজন হাস্তি না হলে, একজন শখসিয়ত না হলে তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবীর এমন একজন উত্তম খিদমতগার সুন্নিয়তের জন্য, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মাধ্যমে আজকে সারা দুনিয়ার মধ্যে 200-এরও অধিক দেশের মধ্যে সুন্নতের প্রচার প্রসার করছে। আজকে দেখুন না, আজকে আমি আপনারা আমাকে দেখতেন না, আমি আপনাদেরকে হয়তো বা দেখতাম না, বলতেও পারতাম না যে দাওয়াত ইসলামী কী জিনিস। একজন হাস্তির মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার হচ্ছে, দেখেন না, আপনিও দাওয়াত ইসলামীর সংস্পর্শে আসুন। দেখেন দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ পাকের ওলিয়ে কামিল, ওলিয়ে নিয়ামত, ইনাদের কিরদার কেমন ছিল, ইনাদের সমাজে, ইনারা সমাজে কীভাবে চলতো, ইনারা একটা জ্ঞান অনুসরণ করার জন্য দেশ থেকে দেশান্তরে যেত। আজকে আমরা দেশ থেকে দেশান্তরে যাই আমাদের পার্থিব জীবনের জন্য, কিন্তু ইনারা কখনো কিসের জন্য, নিজের পার্থিব জীবনের জন্য যায় নাই, ইনারা ইলম অর্জন করার জন্য গিয়েছেন। তো আমাদের উচিত যে আমরা আমাদের ইলম অর্জন করা। সেক্ষেত্রে দেখেন একটা বিষয় উত্তম কিরদারের বিষয়ে আসছে, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন উত্তম খিরদার ইনার। একবার এক ব্যক্তি আসলো যে কোনো একটা বিষয়ের কারণে, আমার আপনার ইমাম, মাজহাবের ইমাম,
আচ্ছা,
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কষে চর মেরে দিলেন।
আল্লাহ!
তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই চর যে থাপ্পড় মেরেছিল এটার উত্তর দিতে পারতেন, ইনার কেমন খিরদার দেখেন। ইনি বলছেন যে আমি চাইলে আপনাকেও থাপ্পড় মারতে পারি, আবার আমি চাইলে আপনার জন্য কোথায়
কাজের কাছে
নালিশ করতে পারি, বিচার বসাইতে পারি,
জি,
আপনার জন্য আমি মামলাও করতে পারি। তো তিনি বলছেন আমার আপনার ইমাম কি শিক্ষা দিচ্ছেন, বলছেন যদি আল্লাহ পাক আপনার এই চরের বদলে আমাকে যদি দয়া করেন,
আচ্ছা,
তাহলে আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না।
সুবহানাল্লাহ। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাওয়াদ ভাই কত সুন্দর কথা বলেছেন যে চোয়ারের বিনিময়ে, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় দিতে পারতেন বা এটার জন্য নালিশও করতে পারতেন, কিন্তু না, উত্তম আচরণ দিয়ে মানবিক মূল্যবোধ বজায় রেখে তিনি কীভাবে সুন্দর একটি উত্তর দিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে দাওয়াত ইসলামী চাই যে বুজুর্গানের দিনদের সেই ইসলামকে চাঙ্গা করার জন্য, আর পারিবারিক হোক, সামাজিক হোক, সর্বক্ষেত্রে এই ইসলামিক সুন্দর চেতনাকে বাস্তবায়ন করে দিতে পারলেই আলহামদুলিল্লাহ পরিবার বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, সকল কিছুই সুন্দরভাবে পরিচালিত হবে। তো সেই জন্য আমাদের উচিত নিজেকে পরিবর্তন করা। নিজেকে যদি পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ আপনা আপনি অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। তো আসুন আমরা চেষ্টা করি আবারও ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আগামী পর্ব দেখার সবাইকে অনুরোধ জানিয়ে এখানে আজকের পর্বটি শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।